সন্ধ্যা। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা ভাষাভাষী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান। আজ সোমবার, পহেলা পৌষ 1415 সাল, ইংরেজি 15ই ডিসেম্বর 2008 সাল। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। অনুষ্ঠানটি প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্টজে। ক্যানবেরায় এখন সময় রাত 8টা। অনুষ্ঠান পরিচালনা করছি আমি বদিউজ্জামান খান, সহযোগিতা করছেন জনাব সাদেকুর রহমান। সুদীর্ঘ 9 মাস ধ্বংস, হত্যা, ধর্ষণ, নারকীয় নিপীড়ন ও স্বদেশের সদা পলাতক ও গৃহবন্দী জীবনের নাগপাশ কাটিয়ে আশা নিরাশায় দোদুল্যমান 1971 এই রাতে সমস্ত বাঙালি জাতি অধীর আগ্রহে রুদ্ধশ্বাসে স্বাধীনতার প্রহর গুনছিল। আগামীকাল 16ই ডিসেম্বর বাংলাদেশ ও ভারতীয় বাহিনীর যুক্ত কমান্ডের কাছে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ করার কথা প্রচার মাধ্যমে ঘোষিত হয়েছে। বাঙালি জাতির কাছে এই রাতে অপেক্ষার প্রতি মুহূর্ত একটি যুগ মনে হচ্ছিল। স্বজন হারানো, অশ্রুসিক্ত, বেদনাবিধুর, বাক্যহারা লাখো কোটি মানুষ প্রহর গুনছিল ওই মুহূর্তে যখন দেশমুক্ত হবে হানাদার পাকিস্তান বাহিনীর অবর্ণনীয় অত্যাচার থেকে, দুঃসহ জীবনের নাগপাশ থেকে ও পরাধীনতার সর্বগ্রাসী গ্লানি থেকে। এত অল্প সময় স্বদেশের সেনাবাহিনী কর্তৃক এত হত্যা, ধর্ষণ, লুটতরাজ, এত অত্যাচার, এত ধ্বংস পৃথিবীর ইতিহাসে বিরল। এক সাগর রক্ত দিয়ে লাখো মা বোনের সম্ভ্রম ও কোটি কোটি মানুষের অশ্রু বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, প্রয়াত সেই লাখো কোটি মানুষের নিঃস্বার্থ আত্মদানকে, অবনত মস্তকে সশ্রদ্ধ সম্মান জানিয়ে ও তাদের আমরা কখনই ভুলব না এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করে গত 17ই নভেম্বর বঙ্গবন্ধু সংগ্রামী ঘটনাবহুল জীবনের প্রথম পর্বের পর আমি আজ তার জীবনের পরবর্তী পর্বের আলোচনা করব। 1971-এর 3রা জানুয়ারি শেখ মুজিব দলীয় সব সাংসদ নিয়ে রেসকোর্স ময়দানে আওয়ামী লীগের 6 দফা ও ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা বাস্তবায়নের শপথ গ্রহণ করেন। ইয়াহিয়া খানের 3রা মার্চে ঢাকায় সংসদের অধিবেশন ঘোষণার 2 দিন পরে 1971-এর 15ই ফেব্রুয়ারি ভুট্টো ঘোষণা করেন যে আওয়ামী লীগের 6 দফা দাবি পাকিস্তানের ঐক্য ও সংহতির ব্যাপারে যে সমস্যা সৃষ্টি করেছে তা দূর না হলে তার দল ঢাকায় আহত সংসদের অধিবেশনে যোগদান করবে না। 1971-এর 21শে ফেব্রুয়ারি শেখ মুজিব শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে 6 দফা দাবির প্রতি তার অনমনীয় অঙ্গীকার আর একবার দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন। তিনি বাঙালি জাতির প্রতি এ ব্যাপারে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান। পরদিনই ষড়যন্ত্র স্পষ্ট হয়। ইয়াহিয়া খান তার মন্ত্রিসভা বাতিল করে তার নিকটতম জেনারেলদের সাথে অধিবেশন করে নিজস্ব পন্থায় সংকট মোকাবেলা করার সিদ্ধান্ত নেন। দুদিন পরে 1971-এর 24শে ফেব্রুয়ারি শেখ মুজিব এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন যে পূর্ব পাকিস্তানের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার যে কোনো মূল্যে রক্ষা করে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করবে। তিনি ঢাকায় 1971-এর 3রা মার্চে আহত জাতীয় সংসদের অধিবেশনে পশ্চিম পাকিস্তানের সাংসদদের যোগদান করার আহ্বান জানিয়ে তাকে নতুন একটি গণতান্ত্রিক শাসনতন্ত্র গঠন করতে সহায়তা করার অনুরোধ জানান। একই দিন ভুট্টো তার দলীয় সাংসদদের ঢাকায় আহত সংসদের অধিবেশন বর্জন করার আহ্বান জানান। আরও ঘোষণা করেন যে পশ্চিমী কোন সাংসদ ঢাকা অধিবেশনে যোগদান করলে সে আর পশ্চিমে ফিরে যেতে পারবেন না এবং করাচিতে খাইবার পর্যন্ত আগুন জ্বলবে। এ ধরনের রাজনৈতিক স্থবিরতার মধ্যে ইয়াহিয়া খান 1971-এর 1লা মার্চ 3রা মার্চ তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করেন। এতে পূর্ব পাকিস্তানে শতপ্রবৃত্ত গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়। বিশেষ করে নানান স্লোগান সহ ঢাকা ও চট্টগ্রামে শোভাযাত্রা ও মিছিল নামে যার প্রধান ছিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার দাবি।
কোনো একটি বরের থেকে লোকি বরের কণ্ঠ করের ধনি 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 আদাতে বাদাতে বাংলাদেশ আমার বাংলাদেশ
বাংলাদেশের স্বাধীনতা ত্বরান্বিত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলা কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ গঠিত হয়। সারা বাংলার মানুষ তাদের নির্বাচিত নেতৃত্বের কাছে দাবি করে এ অধিবেশন মুলতুবি করার উত্তর। ফলে 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিব প্রথমবারের মতো বাংলাদেশের মুক্তি ও স্বাধীনতার ডাক দেন। একই সঙ্গে জনগণের প্রতি প্রচলিত আইন অমান্য করে অসহযোগ আন্দোলন চালানোর ও সব ধরনের সরকারি সশস্ত্র আক্রমণ প্রতিহত করার আহ্বান জানান। পূর্ব পাকিস্তানে এই গণবিদ্রোহের মুখে ইয়াহিয়া খান পুনর্বার 1971-এর 25 মার্চ ঢাকায় সংসদের অধিবেশনের ঘোষণা দেন। মার্চের 8 তারিখের মধ্যে প্রতি ক্ষেত্রে অসহযোগ পরিলক্ষিত হয় ও পশ্চিম পাকিস্তানে অর্থ পাঠানো বন্ধ হয়ে যায়। রেডিও টেলিভিশন তথা পূর্ব পাকিস্তানের সরকারি বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠান শেখ মুজিবের আদেশে পরিচালিত হতে থাকে। এ অবস্থায় শেখ মুজিব ও তার দলীয় নেতৃবৃন্দের সাথে আলোচনার জন্য ইয়াহিয়া খান তার জেনারেলদের নিয়ে 15 মার্চ তারিখে ঢাকায় আসেন। ভুট্টো একই সময় ঢাকায় আসেন। 16 মার্চ থেকে শুরু হয়ে সব দিন না হলেও 25 মার্চ পর্যন্ত এ আলাপ আলোচনা চলে। শেষ পর্যন্ত আলোচনা ব্যর্থ ঘোষণা করে ব্যর্থতার সমস্ত দায় শেখ মুজিব ও তার দলের উপর চাপিয়ে ইয়াহিয়া খান মার্শাল ল জারি করেন। আওয়ামী লীগকে বেআইনি ঘোষণা করা হয় এবং 25 মার্চ ভোর রাতে ভুট্টোকে নিয়ে পাকিস্তানে ফিরে যান। পাকিস্তানের সামরিক বাহিনী শুরু করে অপারেশন সার্চলাইট নামে ইতিহাসের জঘন্যতম বাঙালি নিধনযজ্ঞ। 1971-এর 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে মিডিয়াতে প্রচার করার জন্য একটি বার্তা দেন। এরপরে পাকিস্তান সেনাবাহিনী তার 32 নম্বর ধানমন্ডির বাসস্থান থেকে তাকে অন্তরীণ করে ও তাকে পশ্চিম পাকিস্তানে পাঠিয়ে দেয়। সেখানে ভারী রক্ষী বেষ্টনীর মধ্যে তাকে ফয়সলাবাদ জেলে রাখা হয়। আওয়ামী লীগের নেতৃবৃন্দের সিংহভাগ ভারতে পালিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সম্পৃক্ত হয়। জেনারেল রহিমউদ্দিন খানকে শেখ মুজিবের বিরুদ্ধে আনিত ফৌজদারি মামলার বিচারের ভার দেওয়া হয়। ওই বিচারের বিশদ বিবরণ বা রায় কখনো গণমাধ্যমে প্রচার করা হয়নি। পূর্ব পাকিস্তানে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার নামে পাকিস্তান সেনাবাহিনী বাঙালি নিধনের যে হত্যাযজ্ঞ শুরু করে তার সাথে সম্পৃক্ত হয় রাজাকার তথা আল বাদর আল শামস নামে প্রধানত বিহারী ও ধর্মান্ধ কিছু মানুষ যারা সেনাবাহিনীকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এরা বেছে বেছে বাঙালি বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, ইউনিয়ন নেতৃবৃন্দ, সাধারণ নাগরিক ও হিন্দুদের হত্যা, বাড়িঘর লুটপাট ও মেয়েদের ধর্ষণ ও অমানুষিক অত্যাচার করায় অসংখ্য বাঙালি সীমান্ত পেরিয়ে ভারতীয় পশ্চিমবাংলা, ত্রিপুরা ও আসামে আশ্রয় নেয়। অন্যদিকে কুষ্টিয়ার মুজিবনগরে 1971 দশই এপ্রিল সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশের একটি নির্বাসিত সরকার গঠিত হয়, যে সরকার ভারত থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করে। পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত বাঙালি কর্মকর্তা ও সৈনিকবৃন্দ, বাংলাদেশ রাইফেলস ও পুলিশের সদস্যবৃন্দ, বেসামরিক ও কূটনৈতিক কর্মকর্তা ও কর্মচারী, অসংখ্য বাঙালি আনুগত্য স্বীকার করে নির্বাসিত মুজিবনগর সরকারে যোগদান করায় মুক্তিযুদ্ধ ক্রমেই শক্তিশালী হতে থাকে ও পাকিস্তানের সামরিক বাহিনী এদের দ্রুত গেরিলা আক্রমণে পর্যুদস্ত হতে আরম্ভ করে। অন্যদিকে পূর্ব পাকিস্তান থেকে 1 কোটির অধিক লোক উদ্বাস্তু হিসাবে ভারতে আশ্রয় নেয়, ভারত সরকারকে এদের দেখাশোনা করতে হয়, প্রচণ্ড চাপের সম্মুখীন হতে হয়। প্রচণ্ড আন্তর্জাতিক চাপ সত্ত্বেও পাকিস্তান সরকার সংকট নিরসনে শেখ মুজিবের সাথে আলোচনা করায় বা তাকে মুক্তি দিতে অস্বীকার করে। মুজিব পরিবারের বেশিরভাগ সদস্যকে এ সময় ঢাকায় তাদের বাসায় অন্তরীণ থাকতে হয়। শেখ মুজিবের বড় ছেলে শেখ কামাল এ সময় সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। শেষ পর্যন্ত 1971 ডিসেম্বর মাসে পাকিস্তান ভারত আক্রমণ করায় ভারত সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পৃক্ত হয়। 1971 16 ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী ঢাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ কমান্ডারের কাছে আত্মসমর্পণ করে। এর পরপরই সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশে একটি অস্থায়ী সরকার গঠিত হয়। এদিকে যুদ্ধের ফলাফলে পাকিস্তানে ইয়াহিয়া সরকারের পতন ঘটে। জুলফিকার আলী ভুট্টো রাষ্ট্রপতি হয়ে 1972 8ই জানুয়ারি শেখ মুজিবকে কারাগার থেকে মুক্তি দিয়ে লন্ডনে পাঠিয়ে দেয়। লন্ডন থেকে ঢাকার পথে শেখ মুজিব দিল্লিতে অবতরণ করেন এবং ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাতের পরে ভারতীয় জনগণকে বাংলাদেশের জনগণের সেরা বন্ধু বলে আখ্যায়িত করেন। তিনি 1972 দশই জানুয়ারি ঢাকায় ফিরে আসেন। প্রায় সঙ্গে সঙ্গেই অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়ে রাষ্ট্রের বেশিরভাগ গুরুত্বপূর্ণ বিষয়ের কার্যভার গ্রহণ করেন। তার ডাকে সাড়া দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী 1972 17 মার্চ বাংলাদেশ থেকে ভারতীয় বাহিনী প্রত্যাহার করেন। পরবর্তীতে তিনি তাজউদ্দিন আহমদকে তার মন্ত্রিসভা থেকে বাদ দেন। প্রধানত পাকিস্তানে তার অন্তরীণ থাকাকালীন আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব ও নেতৃত্বের লড়াইয়ের কারণে মুক্তিযোদ্ধা, অন্যান্য মিলিশিয়া বাহিনী ও পাকিস্তান ফেরত সামরিক বাহিনীর কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশ সামরিক বাহিনী গঠিত হয়। মুক্তিযুদ্ধের ফলে বাংলাদেশের অবস্থা বর্ণনা করতে গিয়ে শেখ মুজিব একে পৃথিবীর বৃহত্তম গণ দুর্ঘটনা হিসাবে আখ্যায়িত করেন ও এই ঘটনায় 30 লক্ষ মানুষের প্রাণহানি ও 2 লক্ষ মহিলা ধর্ষণের অভিযোগ করেন। 1970 প্রলয়ঙ্কারী ঝড় ও 1971 মুক্তিযুদ্ধে দেশের অপূরণীয় ক্ষয়ক্ষতি, বাংলাদেশের রিজার্ভ ব্যাংকের শূন্যাবস্থা, 1 কোটি লোককে দেশে ফিরিয়ে এনে তাদের প্রত্যাবাসন, খাদ্যদ্রব্যের প্রচণ্ড ঘাটতি ও রাস্তাঘাট, পুল তথা অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় প্রত্যন্ত অঞ্চলে খাদ্যদ্রব্যের পরিবহন, জনস্বাস্থ্য, আবাসন ও জীবনধারণের জন্য প্রত্যেকটি বস্তুর অভাব, সর্বোপরি অবৈধ হস্তের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে শেখ মুজিবের সরকারকে হিমশিম খেতে হয়। এ সময় পাকিস্তান থেকে হাজার হাজার বাঙালি দেশে ফিরে আসে, আবার হাজার হাজার অবাঙ্গালি পাকিস্তানে চলে যায়, তা সত্ত্বেও রিফিউজি ক্যাম্পে আশ্রয় নেয় আরও অনেক হাজার। স্বাধীন দেশ হিসাবে বড় বড় দেশগুলি তথা জাতিসংঘ ও নন অ্যালাইন মুভমেন্ট থেকে বাংলাদেশের স্বীকৃতিতে তিনি বড় ভূমিকা রেখেছিলেন শেখ মুজিব। উন্নয়ন ও মানবিক সাহায্যের জন্য তিনি আমেরিকা, ব্রিটেন ও ইউরোপের দেশগুলি সফর করেন। ভারতের সঙ্গে বন্ধুত্ব চুক্তি হয়। অর্থনৈতিক ও মানবিক সাহায্য ছাড়াও বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা হয়। ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে তিনি নিকটতম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে সফল হওয়ায় তার জীবদ্দশায় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময় সহায়তামূলক ছিল। তার সময় 1973 সালে সংসদে জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র এই চার স্তম্ভের উপরে ভিত্তি করে সংবিধান রচিত হয়, যা দলীয় অনেকে মুজিববাদ বলে আখ্যায়িত করে। তিনি শত শত শিল্পকে ও পরিত্যক্ত জমি ও সম্পত্তিকে জাতীয়করণ করেন, লক্ষ লক্ষ দরিদ্র কৃষকের জন্য শুরু করেন ভূমি সংস্কার, প্রায় 1 কোটি রিফিউজির জন্য পুনর্বাসন ব্যবস্থা করেন, অর্থনীতি চাঙ্গা হতে শুরু করে এবং একটা মন্বন্তর ঠেকানো হয়। নির্বাচনে তার দল সংসদে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তিনি প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য ও স্বাস্থ্যকর ব্যবস্থার উৎকর্ষ সাধন, খাদ্য, পানি, বিজলি সরবরাহ ক্ষেত্রে রাষ্ট্রের ভবিষ্যৎ কর্মপন্থা ঘোষণা করেন। কৃষি, কুটির শিল্প ও গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে বিনিয়োগ উপজীব্য করে 1973 সালে পাঠশালা পরিকল্পনা প্রণীত হয়। ধর্মনিরপেক্ষতা দেশের শাসন প্রণালীর একটি মূল স্তম্ভ হওয়া সত্ত্বেও অচিরেই তিনি রাজনৈতিক ইসলামের দিকে ঝুঁকে পড়েন। 1972 সালে বেআইনি ঘোষিত ইসলামিক একাডেমিকে তিনি পুনর্জীবিত করেন। মদ উৎপাদন, বিক্রি তথা জুয়া খেলা বন্ধ করে দেন, যেগুলি ইসলামিক দলগুলোর প্রধান দাবিগুলোর মধ্যে ছিল। তিনি ইসলামিক সংস্থাভূত দেশগুলির ও ইসলামিক উন্নয়ন ব্যাংকের সদস্যপদ চান। 1974 সালে লাহোরে অনুষ্ঠিত ইসলামিক সংস্থাভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের সভায় যোগদানের জন্য লাহোরে যান, ফলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন সহজ হয়। অচিরেই শেখ মুজিবের সরকার জন অসন্তোষ ও বিক্ষোভের সম্মুখীন হন। তার জাতীয়করণ ও সমাজতান্ত্রিক শিল্প গড়ার অনুক্রম ট্রেনিংপ্রাপ্ত কর্মচারী, অসমর্থ অনিয়ন্ত্রিত দুর্নীতি ও দুর্বল নেতৃত্বের কারণে মুখ থুবড়ে পড়তে লাগল। জাতীয় বিষয়গুলিকে অগ্রাধিকার দেয়ায় স্থানীয় বিষয়গুলি ও স্থানীয় সরকার উপেক্ষিত হয়। দল ও কেন্দ্রীয় সরকার সর্বময় ক্ষমতার অধিকারী হয়, গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। স্থানীয় সরকার পর্যায়ে কোনো নির্বাচন না হয়, সরকারের ব্যর্থতা নিয়ে সমালোচনা বাড়তে থাকে, সমালোচনা চলতে থাকে, আত্মীয় স্বজনকে মন্ত্রিত্ব দেয় ও সরকারের গুরুত্বপূর্ণ পদে রাতারাতি পদোন্নতির মাধ্যমে অধিষ্ঠিত করায়। 1974 সালে দুর্ভিক্ষ খাদ্যের সংকট বাড়িয়ে তোলে ও অর্থনীতির মূল স্তম্ভ কৃষিকে বিপর্যস্ত করে। রাজনৈতিক নেতৃত্বে ত্রুটিপূর্ণ দ্রব্যমূল্য নীতি ও রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানায় প্রচুর লোকসানের কারণে ক্রমবাড়তি মূল্যস্ফীতিতে সরকারের প্রচণ্ড সমালোচনা হতে থাকে। রাজনৈতিক অসন্তোষ থেকে সমাজে উৎপীড়ন ও আক্রমণ বাড়তে থাকে এবং উত্তরে শেখ মুজিব তার ক্ষমতা বাড়িয়ে চলেন। 1975-এর 25শে জানুয়ারি তিনি দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং তার রাজনৈতিক সমর্থকগণ বিরোধী দলগুলিকে নিষিদ্ধ ঘোষণা করে সংবিধানে সংশোধনী আনায় সহযোগিতা করে। শেখ মুজিবকে সারা জীবনের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি ঘোষণা করা হয় এবং তাকে দেশের সর্বময় ক্ষমতা প্রদান করা হয়। দেশে একমাত্র আইনসঙ্গত এক দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা সংক্ষেপে বাকশালের জন্ম হয়। গ্রাম্য জনসাধারণ, কৃষক ও শ্রমিকের স্বার্থ দেখার জন্য এই দল সৃষ্ট হয়েছে বলে দাবি করা হয়। দলটি সঙ্গে সঙ্গে সরকারি শাসনযন্ত্রের পরিচালনার ভার গ্রহণ করে। এই দলের দেশ পরিচালনার জন্য জাতীয় রক্ষী বাহিনী নামে একটি আধা সামরিক বাহিনীর জন্ম হয়, যেটি রাষ্ট্রপতির সরাসরি নিয়ন্ত্রণে রাখা হয়। রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখার জন্য বহু বিরোধী নেতা কর্মীকে কারাবরণ করতে হয়। রক্ষী বাহিনীর অত্যাচারে মানুষ বিক্ষুব্ধ হয়। সংবাদ নিয়ন্ত্রণে রাখার জন্য 4টি বাদে বাকি সংবাদপত্র বন্ধ করে দেয়া হয়। জনগণের বহুলাংশের মধ্যে সমর্থন অটুট থাকলেও গণতন্ত্র ও নাগরিক অধিকার খর্ব করার জন্য মুক্তিযুদ্ধের প্রবীণদের মধ্যে তার সমর্থন লোপ পায়। জাতীয় সমস্যাগুলির সমাধানে ব্যর্থতা ও নিষ্পেষণমূলক বাকশালী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় শেখ মুজিব নিজ দল আওয়ামী লীগের এক অংশ তথা বেশি সুযোগ সুবিধা নিয়ে রক্ষী বাহিনী সৃষ্ট হয়, সেনাবাহিনীর মধ্যেও অসন্তোষ ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে 1975-এর 15ই আগস্ট তারিখে সামরিক বাহিনীর কিছু কনিষ্ঠ কর্মকর্তা ট্যাঙ্ক নিয়ে রাষ্ট্রপতির বাসভবনে ঢুকে ইতিহাসের এক বর্বরিচিত হৃদয় বিদারক হামলায় তাকে ও তার পরিবারের সবাইকে হত্যা করে। তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা এই সময় পশ্চিম জার্মানিতে সফররত থাকায় তারা বেঁচে যায়, কিন্তু তাদের দেশে ফেরা বন্ধ করে দেয়া হয়। এই কুয়ে খন্দকার মোশতাকের নেতৃত্বে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা সামিল ছিলেন। খন্দকার মোশতাকই তার তাৎক্ষণিক উত্তরসূরি রাষ্ট্রপতি হন। আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এই ষড়যন্ত্র হত্যার মধ্যে ছিল বলে বিখ্যাত সাংবাদিক লরেন্স লিপশুলস ঢাকাস্থ আমেরিকান রাষ্ট্রদূত ইউজিন বুস্টারের সাথে তার আলোচনার ভিত্তিতে অভিযোগ করেন। শেখ মুজিবুর হত্যা দেশকে এক গভীর ও দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংকটে ফেলে দেয়। অচিরেই ওই কুয়ের নেতাদের নিক্ষিপ্ত করে আরেকটি কু ঘটে ইতিহাসের চরম ন্যাক্কারজনক ঘটনায়। ঢাকা সেন্ট্রাল জেলে আওয়ামী লীগের প্রথম সারির চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, মনসুর আলী ও এইচ এম কামরুজ্জামানকে সরকারি নির্দেশে খুন করা হয়। শেষ পর্যন্ত সেনাবাহিনী প্রধান জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে 1977 সনে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা খানিকটা ফিরে আসে। ঐতিহাসিকরা শেখ মুজিবকে বিভিন্নভাবে বিচার করলেও প্রায় সবাই তাকে মন্ত্রমুগ্ধকারী ক্যারিসমাটিক নেতা মনে করেন, যিনি সমস্ত বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ করতে সমর্থ হয়েছিলেন, কিন্তু দেশ শাসনে নিজেকে অপটু প্রমাণ করেন। অত্যন্ত বড় হৃদয়ের এই মানুষটি বাঙালি জাতিকে ও বাংলাদেশকে গভীরভাবে ভালোবেসেছিলেন, তাই কখনো কোনো বাঙালি তার শারীরিক ক্ষতি করতে পারে তা বিশ্বাসই করতেন না। শোনা যায় ভারতীয় ইন্টেলিজেন্স এজেন্সি র থেকে তাকে এই ষড়যন্ত্রের আভাস দিয়ে হুঁশিয়ারি দেওয়া হয় ও তার নিরাপত্তা জোরদার করার জন্য তাকে তৎকালীন গণভবনে স্থানান্তর হওয়ার উপদেশ তিনি অগ্রাহ্য করেছিলেন। 2004 সালে সারা পৃথিবীব্যাপী বাঙালিদের মতামত জরিপের মাধ্যমে বিবিসি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ডিঙিয়ে তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি খেতাবে ভূষিত করেছে।
কোনো একটি বরের থেকে লক্ষ্মী বরের কণ্ঠ স্বরের ধ্বনি 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 আগাতে বাগাতে বাংলাদেশ আমার বাংলাদেশ
দেশে উদিরাম সূর্য সেন নেতাজি সন্তান এই বাংলাদেশে তুমির সখা সিরাজ সন্তান এই বাংলাদেশে উদিরাম সূর্য সেন নেতাজি সন্তান এই বাংলাদেশে এই বাংলার কথা বলতে গিয়ে বিশ্বটাকে কাঁপিয়ে দিল কার সে কণ্ঠস্বর মুজিবর সেজে মুজিবর জয় বাংলা বলে রে ভাই বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার খ্রিস্টান বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি ছেলে বাংলা ভাষার চরণে দিল প্রাণ তারা বলে গেল ভাষাই ধর্ম ভাষাই মোদের মান ছয়টি ছেলে বাংলা ভাষার চরণে দিল প্রাণ তারা বলে গেল ভাষাই ধর্ম ভাষাই মোদের মান মাইকেল বিশ্বকবি নজরুল সন্তান এই বাংলাদেশে কায়কুবাদ বিবেকানন্দ অরবিন্দ সন্তান এই বাংলাদেশে মাইকেল বিশ্বকবি নজরুল সন্তান এই বাংলাদেশে কায়কুবাদ বিবেকানন্দ অরবিন্দ সন্তান এই বাংলাদেশে এই বাংলার কথা বলতে গিয়ে বিশ্বটাকে কাঁপিয়ে দিল আর সে কণ্ঠস্বর মুজিবর সেজে মুজিবর জয় বাংলা বলে রে ভাই বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার খ্রিস্টান বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি আমরা সবাই বাঙালি এই বাংলার কথা বলতে গিয়ে বিশ্বটাকে কাঁপিয়ে দিল কার সে কণ্ঠস্বর মুজিবর সেজে মুজিবর জয় বাংলা বলে রে ভাই বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার খ্রিস্টান বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি
আজকের অনুষ্ঠানে উপকরণ সংগ্রহ করা হচ্ছে বাংলাপিডিয়া থেকে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানে গান পরিবেশিত হয়েছে বিশিষ্ট বাংলাদেশী কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে থাকলে পরিচালনা সার্থক মনে হবে বাংলা রেডিও পরবর্তী অনুষ্ঠান নির্ধারিত রয়েছে আসছে সোমবার 22 ডিসেম্বরে শোনার আমন্ত্রণ রইল বাংলা রেডিও ইন্টারনেটেও শোনা যায় ওয়েবসাইট হচ্ছে www.bangladeshradio.org.au আমাদের সাথে যোগাযোগের ঠিকানা bangladeshradio@hotmail.com অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার আগে কামনা করছি সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন সুখে থাকুন শুভরাত্রি